السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. গত সপ্তাহে আমরা ওয়াহাবি কি বা কেন এর পরিচিতি ধারাবাহিক আলোচনায়, যাকে কেন্দ্র করে এই তোহমত দেওয়া হয় তার সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানছি। তার শৈশব, তার বাল্যকাল, তার শিক্ষা এবং দাওয়াতের প্রারম্ভে যে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন এ পর্যন্ত। সারা বিশ্বে মুসলমানরা যখন তৌহিদের নামে শিরক এবং সুন্নতের নামে বেদাতে ডুবেছিল, একই মুসিবত এই জাজিরাতুল আরাবেই আরবেও ছিল। জায়গায় জায়গায় কবর, কবর পূজা, গাছ পূজা, পাথর পূজা, যে দেশ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, শিরককে উৎখাত করেছিলেন, সেই নবীর দেশে আবার ওই কবর, ওই মূর্তি পূজা, ওই ব্যক্তি পূজা শুরু হয়ে যায়। শেখ মাহমুদুল আব্দুল ওয়াহাব ওয়াইনাতে 1115 হিজরিতে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি 10 বছর আগেই কোরআন হেফজ করেন। তার পরিবার, তার পিতা আব্দুল ওয়াহাব বিন সুলাইমান এবং তার চাচা, বা তিনি একটা ধর্মীয় ফ্যামিলিতে এবং শিক্ষিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। বাবার কাছে এবং নিজের এলাকার এবং বাইরে মক্কা মদিনায় বাসরায় তিনি বিভিন্ন জায়গায় জ্ঞান চর্চার জন্য সফর করেন। মদিনায় মোহাম্মদ হায়াত সিন্দির কাছে জ্ঞান চর্চার সময় তিনি দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে সমস্ত কার্যক্রম শিরক এবং বিদআতের ভরপুর, তা দেখে তার মনে বড় কষ্ট পেতেন। তিনি বাসরায় গিয়ে যখন দেখলেন যে সেইখানেও বহু ধরনের শিরক ও বিদআতি কাজ চলছে, সেখানে তিনি সোচ্চার হলেন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজে তিনি বড় সজাগ ছিলেন। শেষ পর্যায়ে বাসরা থেকে তাকে জোরপূর্বক ঠিক দুপুরের সময় বহিষ্কার করা হলো। তিনি তৃষ্ণায় জীবন ফেটে যায়। আবু হুমায়দানের সাহায্যে তার গাধায় চড়ে তিনি সেখান থেকে জুবাইরে চলে যান। জুবাইর মানে জুবাইরুল আওয়াম কেন্দ্র করে তার ওখানে নামে একটা কবর ছিল। এরপরে তিনি ফিরে আসেন হরাইমেলা নাজদে। নাজ বলতে বলেছেন আপনারা যে হাইল ওই এলাকা থেকে কাশি মোনাইজা বোড়াই দাইরিকে রিয়াদ পুরো এলাকাটা, এটাকে নাজ বলা হয়, আর হেজাজ বলা হয় মক্কা মদিনাকে। তে হরাইমেলায় তিনি ফিরে আসলেন, তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। কিন্তু তার বাবা তাকে সমর্থন শক্তভাবে না করার ফলে তিনি দাওয়াতের কাজ জোরালোভাবে চালাতে পারলেন না। শেষ পর্যন্ত তার পিতা আব্দুল আহাদ বিন সুলাইমানের 1153 হিজরি মোতাবেক 1740 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। এরপরে তিনি দাওয়াতের কাজ জোর সরে শুরু করেন। দাওয়াত তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য, শিরক ও বিদআত উৎখাত করার জন্য অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে তিনি কাজ শুরু করেন। এবং সেই সময় তিনি কেতাবুত তাওহীদ, যেটা আপনারা অনেকে হয়তো পড়েছেন, এই কেতাবুত তাওহীদ তিনি লেখার কাজ শুরু করেন। তিনি ভাবলেন দাওয়াতের কাজ চালাতে গেলে নিজেরাই যদি বিচ্ছিন্ন থাকি, কারণ প্রত্যেকটা কবিলের একটা করে আমির, প্রত্যেকটা গোত্রের একটা করে আমির, প্রত্যেকটা গ্রামের বা এলাকার একজন করে আমির, তাই তিনি 1557 হিজরি মোতাবেক 1744 খ্রিস্টাব্দে তিনি একটা পরিকল্পনা হাতে নিলেন যে এই নাজদের যে শহরগুলি রয়েছে এগুলিকে একত্রিত করা যায় কেমনে, সবাইকে একটা নেতৃত্ব আনা যায় কেমনে। কারণ ইসলামে বিচ্ছিন্নতা যখন থাকে তখন কিছুই করা সম্ভব না, একের বোঝা তো সে লাঠি। তাই তিনি একটা চিন্তা করলেন যে কিভাবে সকলকে একটা প্ল্যাটফর্মে আনা যায়। তাই তিনি ওয়াইনার যে আমির ছিল ওসমান বিন মামার তার কাছে একটা চিঠি লিখলেন এবং তার সহযোগিতা চাইলেন। তিনি তার কাছে তাওহীদের যে অর্থ, তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শর্ত তাকে বুঝিয়ে তার কাছ থেকে সহযোগিতা চাইলেন এই দাওয়াতের কাজ করার জন্য এবং বললেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর মদত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় একদিন দিবেনই দিবে। আপনি মাসবে এবং যত আর সকলের সকলের একদিন ইনশাআল্লাহ বাদশা হয়ে যাবেন। কিন্তু আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে তোমরা সহযোগিতা করো তা আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন, ওই সাব্বিত আকদামাকুম তোমাদের পাকে দৃঢ় করে দেবেন, তোমাদের শক্তিকে দৃঢ়তা করে দেবেন। আল্লাহর কি অর্থের প্রয়োজন আছে? সহযোগিতা কি? আল্লাহকে রাজ্য দিবেন, টাকা পয়সা দিবেন, ধন দৌলত, নাউজুবিল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা মানে কি? আল্লাহর দিনকে মানা, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর নামে যে সমস্ত শিরিক হয় সেগুলিকে উৎখাত করা। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা আল্লাহকে সহায়তা করো আল্লাহ তোমাদের সহায়তা করবেন। আল্লাহ যদি সহায়তা করেন তাহলে আল্লাহর উপর দিয়ে আর কেউ বিজয় লাভ করার কেউ নেই। আল্লাহ যদি মদত করেন তাহলে আর কেউ সেখানে আর জয় হতে পারে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওহীদ প্রতিষ্ঠা করেন এবং আপনি যদি শিরক খারাপ করার কাজে আত্মনিয়োগ করেন তাহলে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ সবার উপরে এবং আপনার রাজত্ব আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। ওসমান বিন মামার ওয়াইনার আমির তিনি গ্রহণ করলেন মাহমুদুল আব্দুল্লাহ হাব, শেখ মাহমুদুল আব্দুল্লাহ হাবের এই আহ্বান, কিন্তু ইখলাসের সঙ্গে না, দুনিয়ার লোভে। যার ফলে যখন আমির শেখুল ইসলাম মাহমুদুল আব্দুল্লাহ হাব তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে আমরুল মারুফ আন নাহি মুনকারের কাজ এর আহ্বান জানালেন, তিনি শিরকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছের পূজা হতো এগুলিকে তখন তিনি ভাগ কাটা এবং এদেরকে উৎখাত করা শুরু করলেন। যেমন তাদের একটা ই ছিল নাখল, খেজুরের গাছ, এর নাম ছিল ফাহাল, বেটা খেজুরের গাছ আর কি। এখানে মহিলারা পুরুষরা এই গাছের কাছে যেত, গিয়ে এই গাছের কাছে অনেক কিছু তারা চাইত, এই গাছের কাছে গাছের ইবাদত করত, যা তাওহীদের সম্পূর্ণ বিপরীত। এমনকি যা অভাবগ্রস্ত সে গিয়ে গাছকে বলতো যে আমাদের তুমি রিজিক দান করো। একটা গাছ, চিন্তা করেন, 1150 হিজরিতে রাসূলের ইন্তেকালের 1150 বছর পরে দেখেন আবার সেখানে শিরকের আখড়া। এই ফাহাল গাছের কাছে গিয়ে যে অসুস্থ সে তার অসুখ ভালো হওয়ার জন্য আবেদন জানাত, যার রিজিক রুজি রুটির অভাব সে রুজি রুটি চাইত। এমনকি মহিলারা, যে সমস্ত মহিলাদের বিয়ে হতো না সেখানে গিয়ে বলতো ওই ফাহাল গাছ আমার একটা স্বামীর ব্যবস্থা করে দাও, 1 বছরের মধ্যে আমার একটা স্বামীর ব্যবস্থা করো। ওইখান থেকে ফিরে গিয়ে যুবকদেরকে বিভিন্নভাবে পদভস্ত করে বিয়ে সারি যদি হয়ে যেত তো বলতো ওই ফাহাল গাছেই আমার স্বামীর ব্যবস্থা করে দিয়েছে। এই ধরনের আকিদা বিশ্বাস করত। এমনকি সাজারাতুত তরফিয়া একটা গাছ ছিল, তরফিয়া গাছ, এই গাছের যদি কোনো মহিলার ছেলে বাচ্চা পেত এই গাছের কাছে গিয়ে একটা দড়ি বেঁধে, একটা দড়ি বা একটা নেকড়া বা একটা কিছু বেঁধে দিয়ে বলতো ওই গাছ আমার এই ছেলের জীবন বাড়াই দাও, মৃত্যুর হাত থেকে তাকে বাঁচায়, তাকে দীর্ঘজীবী বানায়। কেউ যদি এই গাছ দূর থেকে দেখত মনে করতো এটা গাছ না, মনে হয় একটা নেকড়া, নেথা কাপড়ের ওই দড়ি খড়ির মনে হয় একটা ঢিপ, একটু মনে করতো। তো এই ছিল অবস্থা নাজদের, গাছের পূজা করত, গাছের কাছে গিয়ে রিজিক চাইত, গাছের কাছে গিয়ে স্বামী চাইত, গাছের কাছে গিয়ে মানুষ সন্তানের দীর্ঘায়ুর জন্য গাছের মধ্যে কি কাপড় মাথা বেঁধে দিত। আজও আমাদের দেশে রয়েছে এরকম। আমার সামনে আমার অফিসে এক ভাই প্রায় দুই বছর আগে যে বলতেছিলেন কুমিল্লা বাড়ি, কুমিল্লা কোন পীর আছে জানি না, সন্তান হয় না, একটা ন্যাকড়া বেঁধে দিয়েছে ওর একটা সুতা, সন্তান হয়ে গেছে, কতদিনের মধ্যে আবার কত টাকা দিয়ে গিয়ে ওই নেওয়াতে কেটে আসতে হবে, আবার কাটে নেয় কালি বাচ্চা মারা যাচ্ছে, গিয়ে খালি খুঁজ খাওয়ার বাচ্চা ভালো হয়ে গেছে। এই ধরনের আকীদা বিশ্বাস। আজ আমাদের যদি সন্তান না হয় ছুটে যায় আজমিরে, ছুটে যায় অমুক জায়গায় তমুক জায়গায়, ছুটে যায় কোথায় কোথায় মানুষ। তো এই ধরনের যখন এই নাজদে, এই জাজিরাতুল আরবের মধ্যে যখন শিল্পের প্লাবন বয়ে যাচ্ছিল, শেখ মাহমুদিন আব্দুল হাব আর নজদি তিনি এই শিল্পের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তার দ্বারা এই তৌহিদের শিক্ষা পেলেন, তাদেরকে আমরুল মারুফ অন্যায়ের মুনকারের কাজের তিনি উৎসাহিত করলেন। ওয়াইনার আমির ওসমান বিন মামার তিনি তাকে সমর্থন জানালেন। এর ফলে তিনি ভাবলেন যে এই সমস্ত শিল্পের যতগুলি আখড়া রয়েছে ওগুলিকে এই করা দরকার, ভেঙে করে দেওয়া দরকার। কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচা কবরকে ভেঙে সমান করে দিতে বলেছেন, যে কোনো মূর্তিকে ভেঙে খান খান করে দিতে বলেছেন। এর আগে আপনারা অনেকবার বলেছি যে কবর কেন্দ্রিক যে সমস্ত কাজগুলিকে হারাম করে দেওয়া হয়েছে, প্রায় 14-15টি কাজ, সমস্ত কাজগুলিকে ধর্মের নামে আটকে জিন্দা করে রাখা হয়েছে, যার ফলে তাওহীদের জায়গায় শিরক, শিরকের জয় জয় গান সব জায়গায় চলতে আছে, খাজারে তরদর ধরে কেউ ফিরে না খালি হাতে। জুবাইলা নামক একটি জায়গা, সেখানে কবর ছিল যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমারের ছোট ভাই। 12 হিজরিতে যখন মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা যখন নবী দাবি করেছিল, তাদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ যে হয়েছিল, এই ইয়ামামার যুদ্ধে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শহীদ শাহাদাত বরণ করেছিলেন। তার কবরের উপরে বিরাট পাকা করে এক গম্বুজ বানানো হয়েছিল। শেখ মাহমুদ আব্দুল্লাহ হাব দেখলেন একে কেন্দ্র করে যেহেতু শিরকের আখড়া, মানুষ ওইখানে গিয়ে চিন্তা করে, ওইখানে গিয়ে চাই অনেক কিছু, যেটা আমাদের দেশে আজকে আপনারা দেখতেই পান। তিনি ওয়াইনার আমির ওসমানুল মামারকে বললেন, এই কুব্বাটা, এই সিল্কের আখড়াটাকে কি করতে হবে, গম্বুজটাকে শেষ করতে হবে। তিনি বললেন, সহযোগিতা চাইলেন ওসমান বিন মামারের কাছে, বললেন ঠিক আছে। তিনি বললেন যে আমি একাই বেরোতে হবে না, কারণ সেখানে যারা গ্রামবাসী, এর মাধ্যমে 100 জন মানুষ তো শিরিক করে, আর 100 জন মানুষের পেটের কি হয়, খোরাক হয়। আজকে আমাদের দেশে অলিরা বাংলার মাটি থেকে আমাদের পূর্বপুরুষ হিন্দুরা মূর্তি পূজকদেরকে, মূর্তি পূজা, গাভী পূজা, শিবলিঙ্গের পূজা, দুর্গার পূজা, কালীর পূজা, শ্রী বিভিন্ন ধরনের পূজা থেকে তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত শিখিয়ে আল্লাহর এই মহাশেদ বান্দারা তৌহিদ প্রতিষ্ঠা করে তারা বিদায় নিয়েছেন। কিন্তু আজকে তাদের কবরকে কেন্দ্র করে আমার দেশে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা, ধর্ম লেবাধারীরা মানুষকে শিরকে, ওই তাঁদের তৌহিদপন্থীদের কবরগুলিকে শিরকের আখড়া বানিয়েছে। তাই ওসমান বিন মামার ওয়াইনার আমির 600 জন সৈন্য দিয়ে এবং সাথে তিনি বলেন চলেন যাই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে যে গম্বুজটাকে ভেঙে দেওয়ার জন্য। তাই হলো, কে ভাঙবে, কার সব সাহস নেই, কারণ এখনো তাওহিদি যে জজ্বা এবং শক্তি এখন অনেকের অন্তর দুর্বল। এর আগে বলেছি যে ওসমান বিন মামার দুনিয়ার সাথে তিনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন, পরে আমরা দেখব যে তিনি সেই সহযোগিতার হাত উঠিয়ে নিয়েছিলেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাব নিজের হাতে কুড়াল ধরে তিনি যখন ওই গম্বুজ ভাঙতে শুরু করলেন, জুবাইলার লোকজন এসে চতুর্দিক থেকে দেখল যে স্বয়ং রাষ্ট্র, ওদের যে আমির ওয়াইনার আমির ওসমান বিন আমার স্বয়ং 7,600 সৈন্য বাহিনী নিয়ে সবাই দূর থেকে শুধু ওই বলতে লাগলো, এই লোকটির আর জীবন থাকবে না, মানে নির্ঘাত মারা যাবে। আজকের গিয়ে যদি আপনি বাংলাদেশের কোনো একটা কবর ভাঙা শুরু করেন, তো ওই এলাকার কবর খুঁজে যেতেই বলবে যে খালাস রাত্রেই জীবন শেষ হবে, মরণ ছাড়ার কোনো বুদ্ধি নেই, বাবাকে আজকে খতম করবে। তাই জুবাইলার সকল মানুষরা চতুর্দিক থেকে শুধু এটাই প্রত্যক্ষা গ্রন্থ ধরল সকালবেলা মাহমুদ বিন আব্দুল্লাহ মসজিদে লাশ দেখার জন্য, জানাজা পড়ার জন্য। জানাজাতে পড়বেন যেহেতু বড় অন্যায় কাজ করতেছেন, কিন্তু খুব ভালো অবস্থাতেই তিনি প্রভাব করলেন, তার কোন সমস্যা হল না, যার ফলে এই মূর্তি পূজকদের এই কবরটাকে ভেঙে যখন মানুষ সেখানে নজর মানত, জবা কোরবানি করত, সেখানে মানুষকে বিপদের সময় সহযোগিতা চাইত, এটাকে উৎখাত করে দেওয়া হল। এরপরে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব দেখলেন যে মানুষ শিরকের অন্ধকারে আজকে ডুবে আছে, মানুষ ইসলামের যে সঠিক শিক্ষা থেকে অনেক দূরে রয়েছে। তাই তিনি ওসমান বিন মামার ওয়াইনার আমিরকে অর্ডার করলেন যে নামাজ বাধ্যগতভাবে পড়তে অর্ডার করা হোক, যত মানুষ আছে পুরুষদেরকে জামাতের সঙ্গে নামাজ পড়া ওয়াজিব অবশ্যই, বিনা কারণে কেউ যদি পিছনে থাকে অংশ জামাতে শরীক না হয় তাহলে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, তাই করা হল। এবং বললেন যে বিভিন্ন আমির ওমারারা বিভিন্ন যারা যাদের হাতে ক্ষমতা এরা বিভিন্ন ধরনের ট্যাক্স বিভিন্ন ধরনের চাঁদা মাদা এ সমস্ত করে এগুলিকে সব ক্যান্সেল করে দিয়ে শুধুমাত্র জাকাতকে রাখা হোক, এবং তাই হল জামাত বা জামাত নামাজ পড়া অবধারিত করে দেওয়া হল এবং ট্যাক্স ম্যাক্স সব ক্যান্সেল করে দিয়ে শুধুমাত্র জাকাতের ব্যবস্থা চালু রাখা হল। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ভাবলেন আমি কখন বাঁচি কখন যাই, মানুষের জীবন তো কেউ জানে না, আমি আজকে দাওয়াতের কাজ করছি, কিছু লোক তৈরি হচ্ছে, কিন্তু এই দাওয়াত এখানেই থাকলে হবে না, এই দাওয়াত সারা বিশ্বে, কারণ এরা গত সপ্তাহে আলোচনা হয় সারা বিশ্ব তখন অন্ধকারে, পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান লেখকরা তাদের লিখনের মাধ্যমে প্রকাশ করেছে ইসলামের সেই আলোর উপরে অন্ধকার অন্ধকার আধার একে ছেয়ে বসেছিল। তো তিনি বেশ কিছু কিতাবাদি লেখা শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্য যে এই ওয়াইনাতে আর শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের বেশিদিন আর থাকার সুযোগ হল না। কারণটা হল একজন মহিলা ব্যভিচার করেছে, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছে সে স্বীকার করলো যে আমি জেনা করেছি। তিনি জিজ্ঞাসা করলেন লোকজনকে সে পাগল কিনা, বলে না ভালো সুস্থ, সে তার কোনো সমস্যা কিনা, তিনি একটু কনফার্ম হলেন যে না সত্যি এই মহিলা জেনা করেছে এবং সে নিজেই স্বীকার করছে। তার সামনে রাসূলের হাদিস জানিয়ে দেওয়া মহিলা যখন এসে আল্লাহ নবীর সামনে স্বীকার করেছিলেন, আল্লাহ নবীর সাহাবীদেরকে বলেছিলেন যাও তাকে কি পাথর দিয়ে প্রস্তুত নিক্ষেপ করে তাকে হত্যা করে, মোহাম্মদ আব্দুল ওয়াহাব তাই ভাবলেন এই মহিলাকে, তিনি বিবাহিত মহিলা ছিল, তিনি পাথর প্রস্তুত নিক্ষেপ করে হত্যা, এবং এই কাজ তিনি নিজের হাতে উদ্বোধন করলেন, যার ফলে এই মহিলাটিকে রাজন করার পরে চতুর্দিকে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বিশেষ করে যারা লুটতরাজ করত, যারা বিভিন্ন ধরনের ট্যাক্স খেত, চাঁদাবাজি করত, যারা অবৈধভাবে নিজেদের যৌনাচার তৃপ্তি করত বা যৌনাচারে লিপ্ত ছিল যারা বিভিন্ন ব্যভিচারে, এরা ভাবল একদিন তো এই পাথর আমাদের ওপরেও আসবে, কাজে এই লোকটার উপরে পাথর চাপাই দিলে আমাদের পাথর আর চাপবে না। তাই বিভিন্ন ধরনের তার উপরে তার দাওয়াতের বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রপাগন্ডা এবং মিথ্যা তোহমাত দেওয়া শুরু করল। এদিকে যে আহতায় বসে আজকে আমরা আলোচনা করতেছি, এই আহতার আমির ছিল তখন, ছিল তখন সুলাইমান বিন ওরাই আর আল হুমাইদি। আহতা এবং কাতিফ এই দুই জায়গা মিলে এই ব্যক্তি তখন আমির ছিল। সে শেখ গুলাম মাহমুদ আব্দুল্লাহের বিরুদ্ধে বহু কথাই শুনেছে, যার ফলে শেষ পর্যন্ত ওই ওয়াইনার আমির ওসমান বিন মামারের কাছে চিঠি লিখল, এই মানুষটি মাহমুদ আব্দুল্লাহাব তোমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চায়, কাজেই এই মোতাওয়াটাকে, এই করেছে ওই করেছে তুমুক করেছে, কাজেই তাকে হত্যা করো, নতবা আহসা থেকে যে ট্যাক্স দেওয়া হয় আপনাকে ট্যাক্স আমরা দেব না। সেই যুগে 1200 দিনার স্বর্ণ মুদ্রা দেওয়া হতো, তাছাড়া এই আহসা কিন্তু খেজুরের জন্য বিখ্যাত আগে থেকেই, এটাকে আরজুল বা হারাইন বলা হয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে সবচেয়ে বেড়ে বেড়ে যেত জাকাতের অসর বায়ে এই আহসা থেকে যেত। এদিকে ওয়াইনার আমির ওয়াইনা কি ওসমান বিন মামার ভাবলো, বাবারে আমার তো এবার দুনিয়ে যাবে, এই দাওয়াতের কাজে দিনের কাজে সহযোগিতা করতে গেলে আহসা থেকে আমার 1200 দিনার আরো খানা পিনা কত কিছু মাল ধান এই তো সব বন্ধ হয়ে যাবে। তাই সে করলো কি, শেখ মাহমুদ আব্দুল ওয়াহাবের কাছে একটা রেসালা লিখল, চিঠি লিখল যে এই ঘটনা, কাজেই আপনি আপনার রাস্তা দেখুন। শেখ মাহমুদ আব্দুল ওয়াহাব তাকে বোঝানোর চেষ্টা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সহযোগিতা আপনি করেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, ইনতাংসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহকে যদি সহযোগিতা করে তোমরা তো আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে। টাকা দিয়ে, বাড়ি দিয়ে, রাজত্ব দিয়ে আল্লাহ রাব্বুল নামাজুল লাইলের কোনো প্রয়োজন নেই তার। আল্লাহকে সহিত করা মানে কি, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ আল্লাহর শরীক দিয়ে শিরককে উৎখাত করা, আল্লাহর দিনের জন্য নিজেকে কি করা, বিলীন করা, জীবন ও মাল দিয়ে জিহাদ করা আল্লাহর পথে, তাহলে আল্লাহ রাব্বুল্লাহ সহায়তা করবেন। আর সারা পৃথিবীতে মুসলমান যখন এই সহযোগ আল্লাহ রাব্বুল্লাহ আলমের এই অর্ডারটা মানতে পারি নাই, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের সহযোগিতা বন্ধ হয়ে গেছে, আর যার ফলে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতেই পাচ্ছেন। তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা যখন সারা পৃথিবীতে আজকে মুসলমান রাষ্ট্রের তোমার নেই, কয়টা রাষ্ট্র মুসলমানদের, হ্যাঁ 52-56টা, মুসলমানদের সংখ্যা প্রায় 125 কোটি কম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা কাদের জন্য বলেছিলেন, ওই বদরের 313 জন সাহাবী তো সহিংসা করেনি আল্লাহকে, আল্লাহর দিন মানে নাই, তাওহীদ মানে নাই, যার কারণে বদরের প্রান্তে জয় কাদের হয়েছিল, কম সংখ্যক জন না বহু সংখ্যক তাওহীদ পন্থীদের, ঠিক না, লা ইলাহা ইল্লাল্লাহ যারা মদদ করেছিল তাদের পক্ষে, আল্লাহর তাওহীদকে যারা বুঝেছিলেন তাদের পক্ষে। যাই হোক, মানুষের মধ্যে যখন দুনিয়ার মোহ বসে যায় তখন কিন্তু দিনের ওই কথা আর কানে ঢোকে না। তাই হল ওয়াইনার আমির ওসমান বিন মামার প্রত্যাখ্যান করলেন, এবং শেষ পর্যন্ত শেখ মোহাম্মদ আব্দুল আলের কাছে আর একটা চিঠি লিখে জানালেন যে ওই আহসার আমির সুলাইমান বিন ওরাই আর আল হামাইদি আপনাকে হত্যার জন্য আমাকে অর্ডার করেছে, নাহলে আমার সমস্যা। শেষ পর্যন্ত ফরিদ আজ-জুহরি নামক একজন পুলিশকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়ে শেখ মাহমুদ আব্দুল্লাহ সেই ধুধুকার মরু প্রান্তে এই রৌদ্রের মধ্যে তাকে বাধ্য করে বের করে দেওয়া হলো, কোথায় থেকে, ওয়াইনা থেকে। কোনো কোনো বর্ণনা লিখেছে যে তাকে হত্যার জন্য অর্ডার করেছিল যে রাস্তায় গিয়ে হত্যা করে দেবে, কিন্তু ওই পুলিশ সে হত্যা করতে গেলে আল্লাহর গায়ে মদদে কারণে সে ভয় পেয়ে ভেঙে যায়। কোন কোন কারণে সে এই বর্ণনাটাকে অস্বীকার করেছে। যাই হোক, তিনি ওই সময় যখন লাইনা থেকে তাকে বাধ্য করে বের করে দেওয়া হল, তিনি এই আয়াতটা বারবার করে পড়তেছিলেন,
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب
যে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিকল্প পথ ব্যবস্থা করে দিবেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব এবং তাকে রুজি রুটির তার ব্যবস্থা করে দিবেন এমন ভাবে যেটা সে কল্পনাও করতে পারে না
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শেষ পর্যন্ত তিনি ওয়াইনার সীমানা ছেড়ে দিলঈয়া সীমানায় তিনি পৌঁছলেন কঠিন মুহূর্ত সেখানে গিয়ে তার এক ছাত্র ছিল আহমদ বিন সুলাইম তার বাড়িতে তিনি গিয়ে উঠলেন এবং সে প্রথমে তো অত্যন্ত ভীত ভয় পেলেন কিন্তু তাকে বুঝালেন যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সহায়তা করবেন যাই হোক দিলঈয়ার আমির তখন ছিলেন মোহাম্মদ বিন সৌদ যার নাম আজকে সৌদি আরব মোহাম্মদ বিন সৌদ তিনি সেখানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দিলঈয়াতে গিয়ে কিছু দাস ও তাদরিসের কাজ শুরু করলেন এবং এই মোহাম্মদ বিন সৌদের স্ত্রী মৌলী বিনতে আবি ওয়াহতান একজন ধার্মিকা মহিলা ছিলেন তার কাছে তিনি এই দাওয়াত পাঠালেন এই মহিলা শাইখের দাওয়াত এবং দারস ও তাদরিস শুনে মোহিত হলেন এবং তার স্বামী দিলঈয়ার আমির মোহাম্মদ বিন সৌদের কাছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাবের কথা সবকিছু ব্যক্ত করলেন এরপরে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দিলঈয়ার আমির মোহাম্মদ বিন সৌদের কাছে তিনি তার যে উদ্দেশ্যের কথা তিনি খুলে বললেন আজ পৃথিবীতে শিরকের প্রাবণ রয়েছে বেদাতে ভরপুর হয়েছে আল্লাহর দিনের আজকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা আজকে ভুলঞ্জিত হয়েছে তো যদি আপনি লা ইলাহা তাকে বুঝালেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরুল মারুফ আনিল মুনকার কি জেহাদ কি দিনের মৌলিক জিনিসগুলো তিনি বুঝালেন যার ফলে মোহাম্মদ বিন সৌদ এবং তার তিন ভাই মুশারি বিন সৌদ সুনিয়ান বিন সৌদ এবং ফারহান বিন সৌদ সকলেই শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাবের হাতে বায়াত করলেন এবং বললেন আমাদের দুইটি শর্তে আপনার সঙ্গে আমরা আপনার এই দাওয়াতি কাজে সহযোগিতা করবো সর্বাত্মকভাবে প্রথম শর্তটি হল যে আপনাকে আমরা সহযোগিতা করব জীবন মাল দিয়ে আমরা জিহাদ করব আপনি যদি জয়যুক্ত হন আপনার এই কাজে তাহলে আপনি কখনই আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না যেভাবে মদিনার আনসার সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বায়াতের শর্ত দিয়েছিলেন এবং এই দিলঈয়াতে বছরে কিন্তু আমি একবার ফল ফুলারি যখন হয় খেজুর টেজুর তখন কিন্তু আমি কিছু ওদের কাছ থেকে মানে খাজনা স্বরূপ বা যেভাবে আমি এটা আদা করি আপনি তো হয়তো বললেন যে না এটা নেওয়া যাবে না তো আমরা চলবো কিভাবে তো বললেন ঠিক আছে প্রথম শর্ত আপনার হাত দেন হাতে হাতে বায়াত করেন আদাম বিল দাম ওয়াল হাদাম বিল হাদাম রক্ত দিয়ে রক্ত বাঁচাবো ঠিক আছে মানে সর্বাত্মক সহযোগিতা এই অদা করলাম যদি আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদকে প্রতিষ্ঠা করেন তার কারণে লা ইলাহা ইল্লাল্লাহকে উদ্দীন করেন তা আমি কখনই দিলঈয়া ছেড়ে যাব না আর দ্বিতীয় যে শর্তটা আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিই আপনি আল্লাহর সহায়তা করেন তা আল্লাহ আপনাকে সহায়তা করবেন আল্লাহ আপনাকে ফাতাহ দান করবেন যার ফলে আপনি গনিমতের হয়তো মাল পাবেন আর আপনাকে এই মানুষের কাছ থেকে ত্যাগ নিতে হবে না বরং যাকাত ভিত্তি যদি আপনি অর্থনীতি জিন ব্যবস্থা যদি আপনি অর্থনীতি ব্যবস্থা যদি চালু করেন তাহলে হবে আপনাকে সহায়তা করবেন যাই হোক বায়াত হয়ে গেল আমরুল মারুফ আনিল মুনকারের কাজ কোরআন ও সুন্নাহর আলোকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাব এটা ছিল 1157 বা 58 হিজরিতে এরপরে তিনি বায়াতের ফলে তিনি খুব জোর সোরে কাজ শুরু করলেন এবারে ওয়াইনা থেকে দিলঈয়াতে চলে গেল এবং সেখানে তার যেতে সমস্ত ছাত্র এবং তার যারা তাওহীদ প্রিয় যারা যারা ইতিমধ্যে তার দারস ও তাদরিসে তার আলোচনায় তার ওয়াজ নসিহাতে মানুষ যারা মোহিত হয়েছেন সবাই চলে আসলেন কোথায় দিলঈয়াতে এমনকি ওসমান বিন আমার ওয়াইনার যে আমির ছিল তারও আত্মীয় স্বজন অনেকেই এখানে এসে তার সঙ্গে তার কাছে বায়াত করলেন বা তার সঙ্গে কণ্ঠ মিলালেন এরপরে তিনি মোহাম্মদ বিন সৌদ এবং তার যে আরো তিন ভাই এবং এখানে অনেকেরই নাম আমি নাম বলে সময় নষ্ট করতেছি না তিনি প্রথম এখানে দারসুত তাদরিসের কাজ শুরু করলেন, যার ফলে এখানে একটা সর্বপ্রথম একটা গ্রুপ তৈরি হলো, যারা সত্যিকারে তাওহীদ কি বুঝলেন, শিরক কি বুঝতে পারলেন, সুন্নত কি বুঝতে পারলেন, বেদাত কি বুঝতে পারলেন, আসলে জিহাদ মাল এবং জীবন যে করতে হয় তাকে কি তারা এটা বুঝতে পারলেন। এদিকে ওয়াইনার যে আমির দেখল যে দেরিয়াতে এখন যেটা হওয়ার কথা ছিল ওয়াইনা সেটা এখন দেরিয়াতে প্রতিষ্ঠিত হয়ে গেল, সে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছে এসে সে লজ্জিত এবং নিজে আবার সে ই করল, তার অপরাধ স্বীকার করে শেখকে জানালেন যে আবার আমার ওয়াইনাতে ফিরে চলেন। বললেন না, আমি মহাবীর সাউদের কাছে ওয়াদা করেছি, তিনি যদি যাওয়ার অনুমতি দেন তাহলে না হলে আমি যেতে পারবো না। যাই হোক, তিনি বললেন যে না, এই বলনি আমাদকে আমি কখনই হারাতে পারি না। কাজেই শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে দেরিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য আমি অনুমতি কখনোই দিতে পারি না। এবার তিনি দাওয়াত এই কাজের ময়দানে নেমে পড়লেন। শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভাবলেন মানুষ আজকে তেল শূন্য, আমি এর আগে আপনার বলছি তেল শূন্য চেরাগ যদি হয় একটা বাতি হয়, আর যদি সারা রাত বাতি জ্বালান ম্যাচের কাছে জ্বালাবেন ওই পরিচাটা আছে না, ওইটা একটু জলদি হয়ে যাবে, আবার ধোয়া আবার গন্ধ, সারা রাত কাঠি শেষ হবে, আপনার ঘুম শেষ হবে, কিন্তু আর ধোয়া খাবেন কিন্তু বাতি জ্বলবে না ওই এক সেকেন্ডের জন্য। মানুষ যখন কোরআন ও সুন্নার জ্ঞান থেকে মাহরুম হয়ে যায় তখন ওই তেল শূন্য ওই কুপির মতো হয়ে যায়, হারিকেনের মতো, ওই একটু শুনবে, এখন দেখেন না আর বসে হয় না, ওই শুনলে যতক্ষণ ততক্ষণ বের হলো শেষ, ওই যতক্ষণ কাঠি জ্বালছেন তখন, কারণ তেল নাই। কি করতে হবে, তেল ঢুকাই দিয়ে এবার কাঠে জ্বলে দেন, যতক্ষণ পর্যন্ত তেল না শেষ হয় তখন কিন্তু বাতি জ্বলতেই থাকবে। হ্যাঁ, যদি ঝড় বাতাস আসে তুফান সেটা আলাদা কথা, ঠিক কিনা, কিন্তু এখনকার মুসলমানরা ঝড় তুফান তো দূরের কথা, ঘরের মধ্যেই, কারণ যেহেতু এদের তেল নাই। তাই শেখ মাহমুদ আব্দুল ওয়াহাব সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন কি, মানুষকে তালিম ও তারবিয়াতের শিক্ষা, কোরআন সুন্নার দর্শ ও তাদরিস তিনি শুরু করলেন, এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাপ তুল, সকালে ফজরের নামাজ পড়ে এবং তার যারা ছাত্র তাদের এটা শুনেন আশ্চর্য, ওদের জীবন ফজরের নামাজ পড়ে সকাল পর্যন্ত একটা ক্লাস হতো, এরপরে ওই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ কাম করতে, কারণ পেট তো চালাতে হবে, এরপরে দুপুর থেকে না আসর আপনার আবার আসর পর্যন্ত কিছু কাজ করত, আসর থেকে মাগরিব পর্যন্ত রেস্ট, এরপর মাগরিব থেকে এসব পর্যন্ত আবার ক্লাস, এরপর রাত্রে আবার ঘুম, ভোর রাত্রে আবার তাহাজ্জুদ। আবার অনেকেই করতেন কি, দিনের বেলা সারাদিন, কারণ ওনার দাস আলাপ তো চলতেই থাকত, উনি আছেন পড়াতে, যারা আসছে এক গ্রুপ যাচ্ছে আর এক গ্রুপ আসছে, অনেকেই যাদের দিনের বেলা সুযোগ হতো না সারা রাত্রি ধরে ওই কি রাত্রিবেলা কাজ করতো, আর দিনের বেলা শেখের দাস ও তাদের এসে তারা বসত। আপনারা হাদিস পড়েছেন, উমার ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু তার এক সাথীর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন যে আজকে তুমি রাসূলের দরবারে গিয়ে থাকবে, সারাদিন যত কিছু আলোচনা হবে শিক্ষা তুমি সন্ধ্যা হলে আমাকে শিখাবে, আর আমি আজকে সারাদিন কাজ করবো, কারণ পেট তো চলতে হবে। আজকে আমরা কিন্তু অনেক সময় বলি ব্যস্ত, কেন আমার টাকা নেই, আমি গরিব, আমি অমুক, তারাও কিন্তু গরিব ছিলেন, হ্যান টু মাউথ, তারাও বেগুন খাটতো, আর আমরা তো মাছ নিচ্ছি কিছু, হ্যান টু মাউথ না, আমরা কেউ একজন কাজ করলে খেতে পেতেন না, হলে নাই বেগুন দিন যেটুক পরের দিন হবে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে হাজির থাকতেন আর ওই তার সাথী কাজ করত, তাহলে একদিন ক্লাসের জন্য, দিন শিক্ষার জন্য, আর একদিন পেটের জন্যে, আর আমরা পুরো সময়টাকে পেটের জন্য দিয়ে দিলাম, তাও আমাদের পেট পড়ে না, ঠিক না বেঠিক। আমাদের অনেক ছাত্ররা যারা শুক্রবার করে অনেক সময় অনুপস্থিত, কেন বলে কাজে বলে অমুক তমুক, এমন যে একটা দিন সপ্তাহে ফজরের নামাজ থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত অন্যদিন সময় নাও হয়, সকালবেলা পড়াটাকে রেডি করা, বিকালে এসে ক্লাস করা, এটুকু আমরা করতে পারি না, কোত্থেকে হবে? দুনিয়াকে পাওয়ার জন্যে দিন হারালাম, আর এই জন্যই বিভিন্ন দরবারে, বিভিন্ন হুজুরের দরবারে, কিবলা শরীফে আমরা সস্তায় জান্নাত যাওয়ার জন্য দিন পাওয়ার জন্য ঘোরাঘুরি করি, ওইখানে গিয়ে জাহান্নামের রাস্তা ছাড়া জান্নাতের রাস্তা খোঁজ করে পাওয়া বড়ই কঠিন। এই জন্য এখানে অত্যন্ত এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন কিসের, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, আল্লাহর জন্য ইবাদতটা কিভাবে হতে হয়। আজকে আমরা খুব দুঃখজনক যে তাওহীদ কাকে বলে জানি না। সেদিনকে আমার অফিসের দুইজন, একজন দেওবান ফারেজ আর বাংলাদেশের টাইটেল, আমি জিজ্ঞেস করলাম, বিভিন্ন কথা ওনারা উঠালেন, দেশ থেকে নতুন আসছে এক ভাই, তারপরে দেওবান থেকে আবার পাকিস্তান লেখাপড়া করেছেন মাশাআল্লাহ, দেশেও কিছু দিন খিদমতের দিনের কিছু দাওয়াত তাবলীগের কাজ করেছেন, তো অনেক কিছু আমাদের দেশে অনেক দল অনেক এইটা ওটা উঠে গেল আর কি, রাজনৈতিক কথা কিছু উঠালেন। ইসলামী দল কতগুলা, এরাও তো অনেক, কেন তারা এতগুলি দল? তো যে কথা প্রশ্ন আমি বললাম যে মূল কারণ হচ্ছে যে আকিদার ভিন্নতা, সবার আকিদা এক না, সবার আকিদা ভিন্ন ভিন্ন। আর মানুষ মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হচ্ছে তাওহীদ, আকিদা সবার আকিদা এক হবে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবে সবাই ভাই ভাই হবে। কিন্তু যখন ফরিদপুরা শরীফের আকিদা আলাদা, চরমুনাই হুজুরের আকিদা আলাদা, সরসিনা হুজুরের আকিদা আলাদা, ওই কি বলে আপনার বড় শৈতান্তর নাম কি আর তসির আপনার আকিদা আলাদা, দৌলভীদের আকিদা আলাদা, ওই তারপরে আপনার উমুকদের আকিদা আলাদা, কবরপুর থেকে এক একজনের এক আকিদা, এবং বেশিরভাগই আকিদা তাওহীদ থেকে অনেক দূরে দূরে, তাওহীদ বুঝেই না। তা আমি ওদেরকে বললাম যে মাশাআল্লাহ অনেক পড়েছেন আর তুমি তো ভাই টাইটেল পাস করছো, আগে থেকে চিনতাম তুমি করেই বললাম, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মা হুয়া তাওহীদ, তাওহীদ কাকে বলে, এই সংজ্ঞাটা ডেফিনেশনটা কোন বই পড়েছ, যা বই পড়েছ বলেন না, কোন আলমের কাছ থেকে শুনেছ বলেন না, কোন কোন জায়গাতে কোন প্রশ্নে বললো, দুইজনই বললো না। মা কাম কিসমাল্লাহ, তাওহীদ কত প্রকার শুনেছ কোনদিন, দুই কান দিয়ে বললো না। দেখছেন তাওহীদ কাকে বলে, কত প্রকার কি কি, যে বাংলাদেশের সমস্ত লেখাপড়া করলো, দেবান্ধে গিয়ে পড়লো, পাকিস্তান পড়লো, টাইটেল পাস করলো, না জানে তো ওই দেশে ওই কত আউলিয়ার নাকি কাদের আর কত পীরের মাজার রয়েছে, তো এখানে শিরিক থাকবে না, তাওহীদ থাকবে। তাই বললাম যে মা হস শিরিক, শিরিক কাকে বলে, পড়েছ কোন বই, কোন ক্যাসেটে শুনেছ, কোন ওয়াজ মাহফিলে, কম কৃষ্ণাল্লাহ ওমাহি, কত প্রকার কি কি কয় না। তাই দিনের মূল যে জিনিসই তোমার শিখো না, এটা কি শিখেছো দিনের, কি শিখলো তাহলে সারা সারা জিন্দগি পড়লে, ষোলো বছর বিশ বছর পড়ে এটাই জানলো না, তো কি জানলো তাহলে। এবার কেবল হয়তো শর্ত কয়টা, আজকে আপনারা অনেকে শিখে ফেলছেন মাশাআল্লাহ, একজন বড় আলেমকে জিজ্ঞেস করেন তো, কম শর্ত হলে কবুল আমাল বলতে পারে নাকি, আপনি যে বোধ করে সারা জিন্দগি ভোগ করলেন, আমরা করলেন, কত কিছুই করলেন, কিন্তু এবার কবল হওয়ার শব্দ কি জানলেন না। দেখুন এবারত হলেও না কি হলো আপনি কেন জানলেন, ইমানের সত্য কি, ইমান কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। তো মৌলিক জিনিসগুলি, হ্যাঁ দিনের মৌলিক যে দিন, যেই দিন যেই দিনের শিক্ষা দেওয়ার জন্য সকল নবী রাসূলের জন্য এসেছিলেন, যেই নবীর সকল নবী রাসূলরা কি জন্য এসেছিলেন, তাওহীদ শিখাবের জন্য, তাওহীদ ও শিরিক শিখিয়ে তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক উৎখাত করার জন্য। বারবার আপনাদের আপনারা পড়েছেন সূরা নাহল পয়েন্ট 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু ত্বাগুত, সমস্ত জাতির কাছে রাসূল পর কেন পাঠাইছি আল্লাহ, পাঠিয়েছেন আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ ইবাদত করো, ওয়াজতানিবু ত্বাগুত, ত্বাগুত বলে শিরিক, যত প্রকার শিরিক সব ত্বাগুত, যেই পর্যায়ে হোক, ছোট থেকে বড় ব্যক্তি পারিবারিক সামাজিক রাষ্ট্রিক যে কোনো পর্যায়ে সমস্ত শিরিককে বলা হয় তাগুত, তাগুতকে উৎখাত করার জন্য। তো তৌহিদ এবং শিরিক আল্লাহর নেগেটিভ পজিটিভ হয়তো আমরা বুঝলাম না, আমি তো সবসময় আপনাদের বলছি আগে যারা পুরাতন, হ্যাঁ অনেক নতুন ভাই আসছেন দেখতেছি আজকে, যে দুটিই যদি নেগেটিভ হয়ে চলবে, দুটাই যদি পজিটিভ হয়ে চলবে, চলবে না, আর নেগেটিভ পজিটিভ দুটো যদি একসঙ্গে দিন চলবে, সেটা আপনি চলবেন, তা আমাদের বাংলাদেশের হুজুররা করছেন কি নেগেটিভ পরিবর্তন, শিরিক এবং তাওহীদকে লা ইলাহা নেগেটিভ শিরিক উৎখাত করো, না শিরিক নাই, শিরিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইল্লা ইলাহ তাওহীদের সঙ্গে আমার সম্পর্ক সু তাওহীদ, নেগেটিভ প্রক্রিয়ার সঙ্গে জ্বালাই দিয়ে তাওহীদি জনতা আর ঢল নামাই দিয়েছি বাংলাদেশের মাটিতে। বড় কঠিন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব দেখলেন মূল কারণটা কি, কেন মানুষ জাতির পূজা করে, কেন মানুষ আজ আল্লাহকে বাদ দিয়ে গাছকে ডাকে, কেন পীরকে ডাকে, কেন কবরবাসীকে ডাকে। দেখলেন মানুষের এই মূল শিক্ষা থেকে মানুষ দূরে, তাই তিনি কি করলেন দার্স ও তাদরিসের কাজ শুরু করলেন এবং শিরক কি, অপসংস্কার কি, বেদাত কি এবং মানুষের যত প্রকার কৃষ্টিকারিতার সবকিছুকে কোরআন সুন্নার আলো দিয়ে তিনি মাপানো শুরু করলেন, যার ফলে কি হল তিনি একটা গ্রুপ তৈরি করতে পারলেন তার ছাত্রদের মধ্যে থেকে যারা তাওহীদকে বুঝতে পারলেন, শিরককেও শিখতে পারলেন এবং এর ফলে তিনি এবার দাওয়াতের কাজ কি করলেন, দাওয়াতের পরিধি আরো বাড়িয়ে দিলেন। শুধু এই আছে না, এখান থেকে তিনি করলেন কি এবার তিনি বিভিন্ন জায়গাতে দাওয়াতি দাওয়াতের কাজ শুরু করলেন, যার ফলে ওয়াইনার আমির আবার এসে তিনি বায়াত করলেন, হরাই মেলা থেকে বহু লোকজন চলে আসলেন এবং এই দিনে এই একটি হলে একটা যেন হিজরত ভূমি হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে। এবং মনে রাখবেন আপনারা হিজরত কিন্তু কেয়ামত পর্যন্ত থাকবে। এবং আরো ভালো করে জানেন একটা বেদাতি এলাকা ছেড়ে, একটা কবর পূজারি এলাকা ছেড়ে, একটা সুন্নতি এলাকা যেখানে শিরক নাই বেদাত নেই যে জায়গায় ওইখানে যাওয়াটাই কি হিজরতে সামিল, বুঝে আসছেন? মনে করেন আপনি যে জায়গায় আছেন ওই এলাকাতে কবর আছে, মানুষ শিরিক আছে, অমুক হুজুরের মুরিদ তুমুক রে তারে ওটারে, আপনি এটাকে ত্যাগ করে এমন একটা জায়গায় যাবেন যেখানে কি যেখানকার লোকরা শিরক করে না, কোনো ওখানে পেরি মুরিদে নাই, কোনো কবর নেই, এটাও হিজরত। এবং হিজরত দিনের কি উত্তম আমলের মধ্যে একটা আমল। তাই হল শেখ মাহমুদুল আব্দুল্লাহাব এবার তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসে, এদের খাওয়া থাকা সবকিছুই তার উপরে, যে সমস্ত জায়গা বিজয় হয় সেখানকার অর্থ সম্পদ যেভাবে আসে জাকাতের সবকিছুই ইমাম মাহমুদুল আব্দুল্লাহাব শেখের কাছে দিয়ে দেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, তিনিও কিন্তু একইভাবে। যাই হোক শেখ কিন্তু অত্যন্ত দিনদার পরেজগার, আজকাল তো আমরা যদি পাইতাম তো হুজুর একটা বাড়ি বানিয়ে নিতাম বা বাইরে একটা অ্যাকাউন্টে কিছু জমা নিতাম, মাদ্রাসা খুলে দিয়ে মাদ্রাসার নাম দিয়ে কালেকশন হয় বেশিরভাগ কিন্তু হুজুরের পেটেই যায়, মসজিদের নামে কালেকশন হয় বেশিরভাগ কিন্তু মাশাআল্লাহ খবর তুমি দেখেন, যেটা আমি বাস্তবতার কথা বলতেছি। শেখ মোহাম্মদ আব্দুল্লাহাব তার কোন লজ্জ না দুনিয়ার প্রতি, অর্থের প্রতি এবং গরিব প্রতি এমন কিছু তার লোক ছিল, তার ছিল শুধু মানুষকে দাওয়াত করা, মানুষের কাছে কোরআন হাদিসের তাবলীগ প্রচার করা, মানুষকে তাওহীদের সুন্নাহ বোঝানো, শিরক ও বিদআত বোঝানো এবং তার থেকে বিরত রাখা। তাই রিয়াদ বিজয়ের আগ পর্যন্ত শেখ মাহমুদ আব্দুল্লাহাব নিজে প্রায় 40,000 নাসদি রূপা ওই মানে যেটা ই ছিল তখনকার টাকা বা কি বলবো আমরা কি বলে এটাকে মুদ্রা তার ঋণ ছিল, শুধুমাত্র এই ছাত্রদের পিছনে দিনের পিছনে খরচ করে। এবং মোহাম্মদ সাইফ কখনোই বলতো যে আমার কিছু সহ না, সবকিছু সাইফের হাতে দিয়েছেন, কিন্তু যখন রিয়াদ বিজয় হয়ে গেল, রিয়াদ বিজয় হল আপনার 1186 হিন্দুতে, 1186 হিন্দু অর্থাৎ 1773 খ্রিস্টাব্দে, তিনি এরপরে রিয়াদ বিজয়ের পরে কিন্তু তার ছেলে আব্দুল আজিজ বিন মোহাম্মদ সাউদি আসলেন, তো তিনিও ওই সবকিছু সাইফের কাছে দিয়ে দিতেন, কিন্তু যখন রিয়াদ বিজয় হয়ে গেল তখন তিনি বাইতুল মাল ওই আব্দুল আজিজ রাহিমাল্লাহর হাতে তিনি উঠা দিলেন। এইভাবে তিনি শুধু এই নাচদে না, নাচদের বাইরে এবার দাওয়াতের কাজ শুরু করলেন, এবার তিনি বিভিন্ন জায়গার যারা আমির ওনারা কাজী যারা ফায়সলা করেন তাদের কাছে তিনি চিঠি লিখলেন এবং তাওহীদের মরবাণী তিনি বুঝালেন, তিনি দিনের সঠিক যে চিন্তাধারা এটা সবার কাছে তিনি তুলে ধরলেন, যার ফলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহাবের বিরুদ্ধে শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের প্রচার, কেউ তো বললো এটা কোন পাগল এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল, ঠিক না? আজও আল্লাহ সুম্মা আল্লাহ করে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আজও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আপনার দেশে আপনি শুরু করেন, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছিল, যত তাকে তোহমত দেওয়া হয়েছে, সবগুলো আপনাকে বলবে। আপনি যদি বলতির আব্দুল কাদের জেলানির সম্পর্কে যে গালগল্প অনেক কিছু রয়েছে যে অস্বীকার করে, কি বলবে? থাকুন, আমাকে একদিন এক লোক খাপ জিতে, তাহলে উনি অলি সম্রাট হলেন কেন? আমি বললাম যে উনি যে অলি সম্রাট আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূল হাদিসে বলেছেন, আছে নাকি? হ্যাঁ, গত একটু বলছিলাম কত সালে জন্ম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, হ্যাঁ 461, ঠিক না? আর মৃত্যু 591 কত জন, ঠিক কিনা? তখন তো আল্লাহ আল্লাহর রাসুলের মাধ্যমে সার্টিফাই করার কোনো উপায় ছিল না, ওয়াহিদ দরজা বন্ধ। তো অলি সম্রাট কে বলেছে ওনাকে? আমি যদি অস্বীকার করি তাতে আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমি যদি বলি যে না, শেখ আব্দুল কি বলে, শেখ আব্দুল আব্দুল কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ অলি সম্রাট না, বরং আমাদের দেশের কি বলে আপনার আরে শাহজালাল উনি হলেন আলী সম্রাট, সমস্যা হবে? জিজ্ঞেস করবে নাকি জান্নাতের আমাকে যে কেন তুমি স্বীকার করো নাই? এই যে গাল গল্প বহু ধরনের, এটা আর মুখরে শেখ আব্দুল 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 কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এক মরিদ মারা গেছে, কবরে মুখে নাকি জিজ্ঞেস করছে, এই মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, তো মুরিদ মুনকির নাকের মাথার মান চুল ধরে দুইজন ঠাক 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 করে লাগাইছে, কবে কি এরকম তো কোন লোক দেখিলেন? তাল্লার কাছে গিয়ে বলছে, কবে তুমি জানো না, তোমরা জানো না এটা আমার আব্দুল কাদের জেলানির মুরিদ, খবর দাও আজ থেকে যখনই আব্দুল কাদের যখনই বলে মার রব্য কবে আব্দুল কাদের জিলানি, বলে মা দিনুক আব্দুল কাদের জিলানি, বলে মার নবীও কবে আব্দুল কাদের জিলানি, যখন ফেরেশতারা তখন ধরে মারা শুরু করছে। এরপর নাকি আল্লাহ বলে দিয়েছেন যত আকবর ওই যে আব্দুল কাদের জিলানি পীর আকবর না কি যেন আকবরিয়া কি গরুব বলে বা কাদেরিয়া গরুব, যে এই আমার আব্দুল কাদের জিলানির পরিচয় দিয়ে খবরদার ওদের কেউ প্রশ্ন করবে না। এখন বলেন কে কি মুরিদ না হয়ে পারে এত বড় পেরে কামেল মরার পরেও করতে পারে, আল্লাহর আশ্রয় নিচে সে যাই পড়ে আছে দুনিয়ায় কোথায় কি হচ্ছে সবই জানে, যার যা দরকার আল্লাহ আল্লাহর কাছে পৌঁছার আগের কাছে পৌঁছে যাচ্ছে। তো এত বড় লোক যদি বিরুদ্ধে কথা বলেন, এই সমস্ত শিখ যে শিখ মক্কার কাফেররা জানত না, তাহলে আপনাকে তো পাগলই বলবে, আপনাকে বললে অলি বিরোধী, আপনাকে বললো অমুক তমুক। তো শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে কেউ বললে এটা মূর্খ, কেউ বললে ও তো জাদুঘর, কেউ বললে ও তো অমুক, কেউ বললে তমুক, এই ধরনের বিভিন্ন ধরনের অপবাদ তাকে দেওয়া শুরু করলো। তিনি সানার বড় মুস্তাহেদ আমির মোহাম্মদ বিন ইসমাইলের কাছে চিঠি লিখলেন, তিনি তার চিঠি পেয়ে তিনি খুশি হলেন এবং বললেন যে আমি ভাবছিলাম বুঝি আমি একাই এই তাওহীদের মশালের তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত করছি, কিন্তু না আমার সঙ্গে আগে রয়েছে, আপনাদের বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দল কিছু মানুষ সত্যের উপরে এরা প্রতিষ্ঠিত থাকবে, কেন পর্যন্ত থাকবে, এদের কেউ ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না, কোন নিন্দুকের নিন্দায় তারা থেমে থাকবে না, তারা সত্যি আল্লাহর জমির কাজ করে যাবে। যাই হোক, এর ফলে তিনি বাইরে দাওয়াতের ফলে দাওয়াত বাইরে চলতে লাগলো, অনেকেই তার দাওয়াত গ্রহণ করলেন। এদিকে তার আপন ভাই সুলাইমান বিন আব্দুল ওয়াহাব, তার বড় ভাই সুলাইমান বিন আব্দুল ওয়াহাব, যিনি হরাই মেলার কাজী ছিলেন এবং তার বাবার ইন্তেকালের পরে তাকে খলিফা নসীম করে গিয়েছিলেন, আমার দেশে খলিফা হয় না, হয় না হয় না, পীর সাহেবরা মারা গেলে আসেন না ছেলেরা, হ্যাঁ। তো শেষ পর্যন্ত দেখেন যখন স্বার্থের যখন ব্যাঘাত ঘটে তখন কিন্তু তখন আত্মীয় স্বজন আর মানে না, তখন নিজের স্ত্রীও ব্যাটা ব্যাটাও বোঝে না ছেলেও বোঝে না, হয় কিনা? আপন ভাই সুলাইমান বিন আব্দুল ওয়াহাব তাঁর বিরুদ্ধে শুরু করলেন দাওয়াত, মিথ্যায় ভরপুর হিংসায় জ্বলে পড়ে বই লিখলেন, একটা বই লিখলেন, বইয়ের নাম কি? আস-সাওয়াইকুল ইলাহিয়া ফির রাদ্দ আলাল ওয়াহাবিয়া। আপনাদের অর্ডার করছিলাম ওয়াহাবি সম্পর্কে জানাবো, তাই না? এই মাহমুদুল আব্দুল্লাহ ওয়াহাবের পরিচয় হোক, তারপর ওয়াহাবিয়া কেন কি ইনশাল্লাহ আপনারা জানবেন। আস-সাওয়াইতুল ইলাহিয়া, আল্লাহ মানে আল্লাহি কি বলবো ঝটিকা, ওয়াহাবিদের কি বলবো বিরুদ্ধে আর কি। যাই হোক, এই বইটা অনেক সময় যারা বিরোধী আজকাল ওয়াহাবি বিরোধী তারা কিন্তু উল্লেখ করে, তিনি যখন দেখে যে না শেষ পর্যন্ত শেখ সুলাইমান আব্দুল ওয়াহাব তিনি শেষ পর্যন্ত শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছে এসে ভুল স্বীকার করেন এবং তিনি তার সাথে একাত্মতম একমত পোষণ করেন এবং শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব তাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন এবং তিনি পরবর্তীতে এই সালাতি দাওয়াতের তিনি একজন বড় দায়ী হয়ে যান। যাই হোক, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব যখন দেখলেন যে আপন ভাই তার দাওয়াতের বিরুদ্ধে বিরোধিতাচরণ করতেছে স্বার্থের জন্য, তখন স্বাভাবিক আরে যদি সত্যর ভাই তোমার কথা শোনো না কেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে নাই আবুল হাব, করে নাই মাস রাসূলের পায়ে আঘাত করে রক্তাক্ত করছে, রাসূল যখন কোথাও দাওয়াত করছে তার বিরুদ্ধে গিয়ে আবার দাওয়াত করছে। এইভাবে তো তিনি মানুষজনকে দেখে বোঝাতে লাগলেন যে দেখো সত্যের বিরুদ্ধে যে কেউ করতে পারে, বাবাও করতে পারে, ভাইও করতে পারে, ছেলেও করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দাওয়াত তার স্ত্রী গ্রহণ করেছিল, তার ছেলেকে নাম গ্রহণ করেছিল, করে নাই। সেজন্য আত্মীয়তার সম্পর্ক সবকিছুই বিনষ্ট হয়ে যায় যখন কি হয় অর্থের এবং দুনিয়ার লোক যখন কি যেতে বসে, যার ফলে নিজের স্ত্রীকে হত্যা করে না অর্থ কেন অর্থের জন্য প্রেম ঘটিত বিভিন্ন ঘটনাই তো হয়ে যায়, কিছু সমস্যা অনেক কিছু হয়ে যায়। তো এই জন্যে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মানুষকে বিধানের চেষ্টা করলেন। এদিকে দেহাম বিন দাউদ রিয়াদের যে আমির ছিল এও কিন্তু তার কি বলে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের দাওয়াতের বড় বিরোধিতা শুরু করলো। শুধু তাই না, প্রায় 31 বছর ধরে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের বিরোধিতা করেছে 31 বছর ধরে। যে অত্যন্ত কঠিন মেজাজের মানুষ ছিল, এমনকি একজন মহিলা তার সামনে এসে মানে তার বিচারের মানে বিপক্ষে কথা বলার কারণে তার মুখটাকে সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়েছিল, জীবনের তরে তার কথা বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি তার কাছে এসে লোকজন নিপীড়িত এবং নির্যাতিত হতো, হাত পেত না। যাই হোক, এই জাহান বিন দাউদ রিয়াদের আমির বড় তাওহীদ বিরোধী এবং এই সত্য দাওয়াতের বিরোধী ছিল, যার ফলে এই বিরুদ্ধে বহু প্রপাগন্ডা বহু প্ররোচনা এবং আমির মোহাম্মদ বিন সৈয়দ এবং তার ভাইদের বিরুদ্ধে অনেক কিছুই সে যুদ্ধ বিগ্রহ করেছে। যাই হোক, এরপরে এরপরে মোহাম্মদ কি বলে মোহাম্মদ বিন সৈয়দের ইন্তেকালের পরে এবার আব্দুল আজিজ মোহাম্মদ বিন সৈয়দ আছেন এবং তিনিও শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে দাওয়াতের কাজে তিনি পূর্ণ সহযোগিতা করেন, যার ফলে তিনি মদিনায় বিভিন্ন জায়গাতে তিনি দাওয়াতের কাজ করতে থাকেন। এদিকে আমার মনে হয় শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে তখন কিন্তু তোহমত শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে ইংরেজরা যখন দেখল শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের দাওয়াত পেয়ে এবং এই দাওয়াতের একটা জোয়ার সারা পৃথিবীতে উঠল, এই কবর পন্থীদের সুফিদের বিরুদ্ধে কাদিয়ানীদের বিরুদ্ধে বিভিন্ন যারা বিভিন্ন ছত্রছায় বিভিন্ন বিধর্মীদের ছত্রছায় যে সমস্ত ইসলামের নামে যে দল এবং মত তৈরি হয়েছিল এরা বিভিন্ন জায়গা থেকে এর বিরুদ্ধাচরণ শুরু করলো। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, পরবর্তীতে আপনাদের বলবো, ইংরেজরা কিন্তু এইখানে এই ওয়াহাবি যে ওয়াহাবি নামটা এই সারা পৃথিবী জুড়ে যে ছড়িয়েছে এটা হলো ইংরেজদের একটা প্রপাগন্ডা, এবং কেন বলেছিল এটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। তো যাই হোক, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের যারা বিরোধী এরা তিনটাভাবে ভাগ করা হতে পারে। প্রথম গ্রুপ যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ এবং শিরিক এবং আল্লাহর হাক রাসূলের হাক এই সমস্ত সম্পর্কে যারা নিজেরাই কিছু জানত না, মূর্খের দল, ভালো জানত না, নিজেরাই এর সঠিক কিছু জানে না কিন্তু করে যাচ্ছে বাপ দাদা তাই এরাই করে যাচ্ছে, যখন এর বিরুদ্ধে তিনি দাওয়াত শুরু করলেন তখন স্বাভাবিকভাবে তাদের রুজি রুটির ব্যাপার, কাজেই শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের তোহমাত দিতে শুরু করলো। আর একটা গ্রুপ যারা জানত যে এটা সত্য, কিন্তু তারপরেও যদি সত্য মেনে না হয় তাহলে তাদের কি নেতৃত্ব, তাদের হুজুরত্ব, তাদের খানকাগুলি থাকবে না, যার ফলে তারা এই সত্যকে মেনে নিতে চাইল না। তাহলে একটা সাধারণ লোক গরিব যারা, এরা দেখলো যে আমরা বাপদের চোদ্দগুষ্টি করে আসছে, এখন আমরা নতুন করে কি উল্টা পাল্টাইগুলি, কারণ মানুষের কাছে তখন শিরিকটা হয়েছে তাহিদটা শিরিক, শূন্যটা হয়েছে বেদাত, বেদাতটা শূন্য, যেটা আমাদের এখন দেশে সর্বত্র সাধারণ মানুষের কাছে যে অবস্থা। এরা স্বাভাবিকভাবে এই সত্যের দাওয়াতের বিরুদ্ধে হয়ে গেল। আর একটা গ্রুপ যারা আলেম গ্রুপ, যারা জানে কিন্তু তাদের ওই যে গদ্যি, তাদের খানকা, তাদের ওই যে রুজুরুটি, এর ভয়ে তারাও কি বিরোধিতা শুরু করলো। আর একটা গ্রুপ হলো কি রাজা বলছা যারা, যারা আনলো মারা বিভিন্ন জায়গার যারা নেতৃস্থানীয় যারা, এরাও বিরোধিতা করলো, কারণ যদি এই দাওয়াত চলে আসে তাওহীদের তাহলে তো এই টুকরো টুকরো নেতৃত্ব চলবে না, এক নেতৃত্ব আসবে, এই সমস্ত আর মিথ্যা আর জুলুম অত্যাচার আর চলবে না, তাও বিরোধিতা শুরু করলো। আজকে যদি আপনি সত্যের দাওয়াত করেন বাংলাদেশে গিয়ে, তাওহীদের এই তিন গ্রুপ আপনার বিরোধী হবে না? হবে না। হ্যাঁ, সাধারণ মানুষ বলবে এর কি নতুন, কারণ ওরা জানে না কোনটা সত্য। আলেমরা যারা যারা এই এটা করাচ্ছে তাদের চলবে না, আর যারা রাজা বলছে যারা সরকার বাহাদুর যারা, তারা দেখবে সমস্ত সমস্যার জন্য তারা আপনার বিরোধিতা করবে। কাজেই এখনো বলছিলাম আপনাদেরকে যে সত্য দাওয়াত এখনো শুরু করেন, তো একইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাকে সর্বপদে পদে তাকে প্রত্যেকটা বাতিল তার বিরোধিতা করেছে, আগে কিন্তু করবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত শেষ করতে চাচ্ছি। এরপরে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ দাওয়াতের কাজ এইভাবেই চলতে থাকলো। 1206 হিজরিতে মোতাবেক আর 1752 খ্রিস্টাব্দে তিনি প্রায় 50 বছর লাগাতার দাওয়াতের কাজ করে এই দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেন। জি, যখন 1115 জন্ম এবং মৃত্যু হলো 1206, দীর্ঘ 50 বছর এই তাওহীদের দাওয়াত করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাইল্লাহি ওয়া ইন্নাইহি রাজিউন। তো এভাবে তার সমস্ত জীবনটাই ছিল কি দাওয়াতের কাজে, বিশেষ করে শেখ মোহাম্মদ আব্দুল আহমদের দাওয়াতের যে বৈশিষ্ট্যটা শুধু একটু বলব সংক্ষিপ্তভাবে, যে তিনি আজকে যেরকম আমরা দাওয়াত করি বিভিন্ন আমাদের এখন বর্তমান যে দাওয়াতগুলি, দাওয়াত হচ্ছে না, কিসের দাওয়াত হচ্ছে, প্রত্যেক পার্টি আপন আপন পার্টির দিকে দাওয়াত করতেছে, ঠিক না বেটি? প্রত্যেকটা পীর আপন আপন তরিকার দিকে দাওয়াত করছে, ঠিক না? ঠিক বেটি, কিন্তু উনি কিসের দিকে দাওয়াত করছেন? ইলাল্লাহ। উদু অমান আহসান কওলা মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা বললো না কি হতে পারে যে আল্লাহ দিকে আহ্বান করে। ও আমেলা সালিহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সত আমল করে এবং বলে আমি মুসলমান। উদু ইলা সাবিল রাব্বিকা, তোমার রবের পথে মানুষকে আহ্বান করো। হ্যাঁ, আল্লাহ বলছেন কুল হাদি সাবিলি আদু ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ইলা আল্লাহ। আমরা এখন দাওয়াত করতেছি কিসের? যদিও বলছি আল্লাহর কথা, কিন্তু আসলে তা না। কেউ ভোটার বাড়াবার জন্য, কেউ দল ভারী করার জন্য, কেউ মুরিদ বাড়াবার জন্য, কেউ কদিন করে চাঁদা নেওয়ার জন্য, এটা আমাদের অবস্থা। এলাকার দাওয়াত কোথায়? যদি আমরা সত্যি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সঙ্গে বর্তমান দাওয়াতের সঙ্গে আমরা একটা কম্পেয়ার করি, পার্থক্যটা কোথায়? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দাওয়াত ছিল সেই দাওয়াতই করেছিলেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আবার নতুন করে তাওহীদের দাওয়াতের একটা জোয়ার উঠেছে এবং আদৌ চলতে আছে। যেভাবে কখনো উত্থান কখনো পতন হবে, এটা আল্লাহর নিয়ম। দুই নম্বরে তাবলিগ হচ্ছে, হয় না? তাবলিগ মানে প্রচার। কিসের তাবলিগ হচ্ছে? আল্লাহ কিসের তাবলিগ করতে বলছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ প্রচার করো, না উনজিলা ইলাইকা, যা তোমার উপরে অবতীর্ণ হয়েছে মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। আজকে আমরা কিসের তাবলিগ করতেছি? তাহলে তাবলিগ হয়ে কিসের? কোরআন সুন্নাহ শুধু। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত হলেও প্রচার করো। আমরা এটা অর্থ করি কি, একটা কথা জানলেও, একটা আয়াত কথা নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের তিনটা প্রোগ্রাম সূচি ছিল, তিনটা অনলি, হযরত ইব্রাহিম খলিল এবং ইসমাইল যবিহুল্লাহ দুইজনে যখন কাবা ঘর বানালেন আর আল্লাহর কাছে তিনটা কর্মসূচি দিয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আল্লাহ এই এদের পরিবারভুক্ত থেকে একটা নবী পাঠাবে, রাসূল পাঠাবে, কি করবে, ইয়াতলু আলাইহিম আয়াতে, তোমার আয়াতগুলি, তোমার তাওহীদি যত, এখানে তাওহীদ নিদর্শন, আয়াত মানে আল্লাহ নিদর্শন, এই পৃথিবীর সবকিছু আল্লাহ দিয়ে এক, এটাই কি প্রমাণ করে, আল বাহারা তো তাদুল্লাহ আল বাহির, যদি একটা বুকের নাবি প্রান্ত বুঝবেন না, এখানে একটা ছাগল আসলো মেনে আসবে, তাহলে সবকিছুই তাহলে কে করলো, আল্লাহ, আল্লাহ যে আসেন কথা কি প্রমাণ হবে, তাদের শিক্ষা দিবে কিসের, কোরআন ও সুন্নাহ, হিকমা মানে সুন্নাহ, তফসির পড়েন মুফাসসিরদের সবাই একমত, হিকমা এখানে সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রচার করতেন, কি বলতেন মানুষকে, কি দিতেন, কোরআন ও সুন্নাহ, কোরআন এবং তার হাদিস, হাদিস বিষয়ে সুন্নাহ, হিকমা এটাই, ওয়া ইযাক্কিহিম, তিন নম্বর কি, তাদেরকে পবিত্র করবে, কি থেকে, শিরক থেকে, বিদআত থেকে, অপসংস্কার থেকে, অন্ধকার থেকে, তাহলে শেখ মুজিবুর রহমান আব্দুল হাদির দাওয়াতের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত ছিল, দাওয়া ইলাল্লাহ, নিজের দিকে না, কোন শক্তি বা অমুক্ত আল্লাহর দিকে, আর তাবলীগ কিসের ছিল, কোরআন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাজিরাতুল আরাবী শিরকের যখন প্লাবন বেরছিল এই আল্লাহর বান্দার মাধ্যমে সে দূরীভূত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং একটা ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছে ওই সময় এখানে, এবং আজও আমরা বলি যে সত্যি যদি তাওহীদের তাওহীদ প্রতিষ্ঠার জন্য শিরক উৎখাতের জন্য কোনো দাওয়াত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, এখানেই যখন তাওহীদ দূর হয়ে যাবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরক উৎখাত হবে, তখন কি হবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান হবে, ঈমানের জন্য শর্ত কি, তাওহীদ, শিরক মুক্ত, আমল সালেহাতের জন্য শর্ত কি, ইখলাস, আল্লাহর জন্য রাসূলের তরিকাই, যখন মানুষ একমাত্র আল্লাহ, আল্লাহ তাওহীদ বুঝবে, তাওহীদ প্রতিষ্ঠা করে শিরক উৎখাত করবে, এবং এর ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে কি হবে, আমল সালেহাত, আল্লাহকে খুশি করার জন্য রাসূলের তরিকা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি খলিফা বানাবেন, আল্লাহর ওয়াদা আজ, এবং তার জন্য এই বিংশ শতাব্দীতে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই সৌদি আরব, তাছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্য কোনো গণতন্ত্রের নামে অন্যভাবে চললে যাবে, কিছু আগাবে, পিছাবে, আগাবে, পঞ্চাশ বছর সামনে আগে, এইভাবেই থাকবে, দুনিয়ার কিছু স্বার্থ ফায়দা হবে, কিন্তু পশ্চিম কালেও দিনের সঠিক চেহারা তো দেখতে পারেই না, আর উপরে পৌঁছাতে বেরের কথা, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ যে দাওয়াত আবার নতুন করে মোহাম্মদ রাসূলুল্লাহ যে পথ ধরে তিনি আবার এই দাওয়াতের নতুন যে আর এসে গিয়েছেন, যেটাকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীতে, আজ মদিনা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর ছেলেরা এসে এই সত্যিকারের তাওহীদ ও সুন্নাহ কাকে বলে, শিরকাকে বলে লেখাপড়া করে আজ সারা পৃথিবীতে এই দাওয়াতের কাজ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাওয়াত কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে সত্যিকারের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেওয়া আমানত কোরআন ও সুন্নাহ, এটাকে আমাদের বোঝার এবং সেই মোতাবেক আমল করার এবং এর দাওয়াত ও তাবলীগ করার আমাদের তৌফিক দান করেন, এবং আমাদের মুসলমানদের যে এখন কঠিন অবস্থা এই অবস্থা থেকে এদেরকে নিষ্কৃতি দান করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সহায়তা করো, অর্থাৎ আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরক উৎখাত করো তোমরা, তা আল্লাহ তোমার সহায়তা করবেন, আর সারা পৃথিবীতে শিরকের প্লাবন বয়ে দিয়েছি, আর হুজুররা নিজেদের গদি নিয়ে বসে আছেন, আর আমরা বলছি কেন মুসলমান মরবে, হ্যাঁ কত লোক এ কেন অমুক করে গেল, কেন মুখকে মারলো, এই হলো, এ কেন বললো না, অমুক কেন করলো না, বলবে কোথেকে, আর হবে কোথেকে, আল্লাহর পক্ষ থেকে আজাব, আল্লাহর পক্ষ থেকে মুসলমানকে সাহায্য করার জন্য কাফেরকে শক্তি দিয়ে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এরকম সব যুগে যখনই মুসলমানরা বা বিভিন্ন নবীর উম্মতরা তাওহীদকে দূরে সরে দূরে শিরককে প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দূরে দূরে জাব্রাইল জাব্রাইল জাবরুত বড় বড় ফেরাউন হামান এবং কি বলে আপনাকে ওই আবু জাহালের মতো বড় বড় শক্তিকে বক্তনাতার
তো মনে হয়
স্কন্দার কি কি যেন এদেরকে আল্লাহ এ দুনিয়ে পাঠাইছেন সাহায্যা করছে সাহায্যা করছে ইয়াহুদি খ্রিস্টানরা যেরকম উল্টা পাল্টা করছেন পাঠাইছেন মুসলমানরা করছে আজকে বাইতুল মাকদিস যখন তার আমরা আমানত যখন রক্ষা করে চললাম বাইতুল মাকদিস আমারই ছিল ওদের কাছ থেকে এসে আমরা যখন আমানত আবার করতে রক্ষা করতে পারি আবার চলে যাবে তাদের হাতে এটাই হলো অবস্থা এই জন্য আপডাউন হবে তবে মুসলমান যদি আবারও কেপাকে কোরআন ও সুন্নতে আমরা ফিরে আসতে পারি তাহলে হয়তো আবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে স্নান করবেন। আসুন এই শেখ মুহাম্মদ আব্দুল্লাহ হাবের জীবনী আজকে আমাদের শেষ হলো সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সামনের সপ্তাহে সম্ভবত হয়তো কাশ্মীরে থাকতে পারে আমি আমার এক সপ্তাহ কাশ্মীরের প্রোগ্রাম আছে বিজনেস সেন্টারে জানি না সামনের সপ্তাহে সম্ভবত কাশ্মীরে থাকতে পারি আমি যাই হোক আপনাকে জেনে নিন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই শেখ মুহাম্মদ আব্দুল্লাহ হাবের যে দাওয়াত ও তাবলীগ এবং তাঁর চিন্তাধারা এবং আপনাদের আমি বিশেষ করে আপনাদের বলব যে তাঁর লেখা যে কেতাবগুলি পড়ুন কেতাবুত তাওহীদ ফরজ আইন সবাইকে পড়া যে কেতাবুত তাওহীদ আমাদের দেশের হুজুররা পড়তে নিষেধ করেন আর আপনি বলছি ফরজ আইন আপনাদের জানেন এবং শেখ মুহাম্মদ আব্দুল হাব কে ছিলেন তাঁর কিতাবগুলি পড়ে দেখেন যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা আছে নাকি এরপর ইনশাআল্লাহ যদি সামনে সপ্তাহে না হয় তো পরের সপ্তাহে আমরা ওয়াহাবি কাকে বলে কিভাবে কেন আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানার এবং বোঝার এবং আমল করার ও দাওয়া তাবলীগ করার তৌফিক দান করেন এবং সত্যের পক্ষে এবং অসত্যের বিপক্ষে আমাদের অবস্থান যেন রাখেন আল্লাহ আমাদেরকে এখানে যেভাবে আজকে রাত্রে তাঁর দিন শেখার জন্য আমাদেরকে একত্রিত করেছেন জান্নাতুল ফেরদাউসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের একত্রিত থাকার তৌফিক দান করেন آمين أقول قولي هذا أستغفر الله وأتوب إليه وأستغفر الله سبحانه وتعالى محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته محمد بن عبد الوهاب كيف تهدي دعوة قلت سنة كيف تهدي سنة جاءت دعوة وحدي دعوة بلهم جارا اي دعوة تلي بيتو كي جارا وستان ترى يتاكي كلارين كرتش كانو كلارين كرتش সংক্ষিপ্ত ভাবে দ্বিতীয় হিজরির দিকে দক্ষিণ আফ্রিকায় আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন রুস্তম বলে এক খারেজি ইবাদি গ্রুপের এই নতুন একটা দল বাইর করে এবং তার নামে ওয়াহাবি দল হয় এবং তখন সকল বিশ্বের আলেমরা তাকে কাফের ফতোয়া দান করেন। এই মাটির নিচে দাফনকৃত ব্যক্তির কাফনটা উঠিয়ে শেখ মুজিব আব্দুল ওয়াহাবের দাওয়াত প্রশ্নে তাকে তুলে দেওয়া হয় এবং প্রচার করা হয় এটা ওই ওয়াহাবি দাওয়াত যে ওয়াহাবি দাওয়াত করেছিল ওয়াহাবিন আব্দুর রহমান বিন রুস্তম কাজী মোহাম্মদ আব্দুর ওয়াহাব তার নাম তো মোহাম্মদ কিন্তু মোহাম্মদই দাওয়াত যদি দেবে তাহলে তো উদ্দেশ্য হাসিল হয় না ঠিক কিনা যার ফলে ওয়াহাবি নাম কাজে আগের যে পুরাতন একটা নাম ছিল ওইটাকে ওই কাফনটা পড়াই দিয়ে মানুষের কাছে প্রচার করলো এবং তাই হলো তাদের উদ্দেশ্য হাসিল হলো সবাই ভাবলো ওই দাওয়াতই বুঝি ওই দাওয়াত কি দাওয়াত এত জানা দিলে দরকার নেই অনেক সময় নাম কি জাতীয় জাতীয় করে সাধারণ মানুষ যদি আপনাকে দিয়ে দেখাতে ওয়াহাবি খালাস আপনি ওয়াহাবি মানে জানেন যে এরা এরা মানে দিন থেকে খারিজ কেন কি কি দাওয়াত করেছে কি লিখেছে কি বলতে আর জাতীয় জাতীয় নাই কাজে এটা অপপ্রচারকারী যারা তারা এটা বলেছে এর পক্ষের লোক তো বলে মহাবি দাওয়াত তারা বলছে কোন সন্ন্যত দাওয়াত যে এই বিষয়টা বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আমরা জানবো ইনশাআল্লাহ কেউ বলতে চাই মাহমুদ আব্দুল ওয়াহাবের ওয়াহাবি দাওয়াত কেউ বলছে ওয়াহাবি দাওয়াত এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা বলতে চাচ্ছি শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব যে পদ্ধতি যে দাওয়াতটা করেছেন ঠিক আছে ওই দাওয়াতের অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর দাওয়াত একটা কি ভালো ওইটাই তো বোঝানো আমাদেরকে শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাবের দাওয়াতের বৈশিষ্ট্য কি ছিল এলাল্লাহ তাবলিগ ছিল কিতাব ও সুন্নাহ এটি সমাজে হতে হবে তা আপনাদের কেন আপনি ওভাবেই নামে দিবেন আর কেন মুখ নামে দেবেন এত কিছু নাম নাম দিতে দিয়ে পক্ষে বিপক্ষে সমস্যা জড়িয়েছে সমস্যা ঊর্ধ্বে যান সব সমস্যা বাদ দেন জি কেন ওহাবি বলতো, ইনশাআল্লাহ বললাম তো, সংক্ষিপ্ত বললাম, এটা বিস্তারিত আলোচনা আপনাদের করবো যে ওহাবি কেন বলে। ওহাবি তো একটা গালি, এখন ওহাবি তো একটা এখন সত্য থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা। ওহাবি তো এখন একটা এমন একটা গ্রুপের নাম যারা কি করে মানে করে এরা মুসলমান থেকে খারিজ, ওই ধরনের নামটা তো কারণ করা হয়েছে এবং উদ্দেশ্য স্বার্থান্বেষীরা উদ্দেশ্যপূর্ণ এটাকে করেছে। এটা তো যারা দাওয়াত করেছেন তারা তো বলে যে আমরা ওহাবি দাওয়াত করতেছি, তারা তো বলে না আসলে ওহাবি দাওয়াত, এই তো করেনি। তুমি সৌদি বলে জানো ওহাবি, এদের এই তেহমতটা দিয়েছে কারা? তাও আমি বিশ্বের লোকেরা শেখ মুজিবুর আব্দুল রহমানের নতুন কোন তরিকা এদেরকে দিয়ে যান না, উনি কোরআন হাদিসের তরিকা দিয়ে গেছেন, ঠিক কিনা? এখন কথা আপনি যেটা বলছেন এটা হল মাঝারি ব্যাপার, এটা হলো মাঝারি ব্যাপার। আমারও যেটা নামাজের কিছু পার্থক্য, যেটা সাফি হানাফি হানবালি এবং হানাফি চার মাঝার এবং এছাড়া আরো শিয়া বা আরো জায়দিয়া বা আরো যারা দল রয়েছে বিভিন্ন গরব, এবং আমাদের দেশেও কিছু এরকম মনে করেন, কেউ বিয়েলি বলতেছে, কেউ কি বলতে আপনার বেগামদি, এদের আমলের অনেক পার্থক্য রয়েছে, আমলে তো অনেক পার্থক্য। কিন্তু আকিদা আমরা বলতেছি যে যদি আকিদা হলে মূল দিনের ভিত্তি, মূল ভিত্তি, ভিত্তিতে কিন্তু কোন মহান দেশ কোন ইঞ্জিনিয়ার মাতামুখ করবে না, করবে এই ঘটনার যে ভিত্তি দিয়েছে তারপরে বিল্ডিং এর ভিত্তি মাটির গুণি কিভাবে কোন দেশে কিভাবে লাগবে ইঞ্জিনিয়ার সব বলবে একই মত হবে, কিন্তু উপরের ডেকোরেশনে কম বেশি হতে পারে, হতে পারে কিনা, কেউ জানালা তিনটা, কেউ বলে না দুটা, কেউ বলে দশ ইঞ্চি, কেউ কথার কথা। এজন্য ইসলামের মূল হচ্ছে তাওহীদ। এই যে চার মাঝহাব বা এই চার মাঝহাবের আকিদাতে কোনো পার্থক্য নেই, কেউ যদি মাঝহাবি দোহাই দিয়ে আকিদার পার্থক্য দেখায় তাহলে বুঝবেন যে ওটা দূরে ব্যবসায়ী, তবে আজ সেটাই হয়েছে। বাকি থাকলে যেটা বাহ্যিক আমলের যেটা ফলের যেটা মানে দিনের যে সমস্ত শাখা প্রশাখা আমলের যেটা, এখানে গিয়ে বিভিন্ন কারণের আগে আপনাদের বলেছিলাম যে অনেক সময় দেখা যায় এক মাঝাব সেই হাদিস নিয়েছে, এক মাঝাব একটা এই হাদিস নিয়ে বসে আছে, এক মাঝাবের কোনো হাদিসই নেই, তিনটা হলো না হলো না, মালিকের হাতছে না আসলে আর কোনো হাদিস আছে, কোনো হাদিসই নেই, হানা ফেরার মাঝে নিচে হাত বাঁধে, কেউ আবার কেউ একটু উপরে যাবে মাঝে নিচে হাদিস বই, হানাফি মাঝেবের আলেমরাও বলছেন, এমনকি শাহ আমিয়া শাহ কাশ্মীরি বলছেন যে নাজিনীদের কথাটা জাল কথা, কারণ এটা ইমাম আবু দাউদ সুনান আবু দাউদে যে বর্ণনা করেছেন তার শিক্ষক ইবনে আবি শাইবা থেকে মুসানিফ ইবনে শাইবা তো তাহাতাসসুর নাজিনীদের কথাটা নয়, ওটা এখানে বাড়ে দিয়েছে বর্ণাকারীরা বা লেখকরা জাল কথাটা, শুধু আচ্ছা ডানহাত ডান হাতের উপরে কোথায় কথা দেয়নি, আমি ওখানে না দিচ্ছি, আবার কেউ বিকল্প যাচ্ছে তাদের সঙ্গে সেই হাদিস আছে, তাহলে এখানে একটা একটা মাত্র আপনি আছেন, একজন সহি মানছে, একজন জয়ীফ মানছে, একজন কোন হাদিসই নেই, তো তিনটা হলো না হলো না, একটা উচিত তাহলে সহিটা মানা, কিন্তু যদি আমি একটা মাঝাব মানি করি না, যদি হাতটা উপরেই করে দিতে হয় তো আমার মাঝাবই থাকলো না, দেখলো নাকি এটা, আপনি মাঝাব ছাড়লেন ছেড়ে রাখলে হাদিস ধরলেন, কোনটা ভালো মাঝাব বই না রাখলে হাদিস বলো আপনার কাছে, আমাদের মাথায় ঢুকে ফেলছি আমরা কি না, এইটি মুশকিল আমাদের। তারপরে বলবো আপনাদের হাত বাঁধাটা শূন্য, ছেড়ে গড়ি পড়েন, নিচেও বাঁধেন, পুরো বাঁধেন না, ওই বাঁধেন না অর্থ হবে, এই নিয়ে মাথা খারাপ করে দাঁড়াতে, কিন্তু তাও তাহিদ এবং আকিদার মশালা জান্নাত জাহান্নাম, যেই পর সহি না জান্নাত জাহান্নামের মশালা, আল্লাহ সর্বোচ্চ দিনে জমান, এটা শিরকি আকিদা, কুফুরি আকিদা, আল্লাহ আছেন উপরে, এটা হলো তাওহীদ আকীদা, ওরা জান্নাত আর জাহান্নাম কাকি কোথায় আছেন তাহলে, তাহলে তাওহীদ কারী আকীদার মাসলায় তার আপনি বলে মাঝহাব বললে হবে না, তা আমাদের তো সবই তো এগুলা মাঝহাব বলে। এই জন্য অনেক সময় এক হাদিস ইমাম এক ইমাম পেয়েছেন, অন্য হাদিস আরেক ইমাম পেয়েছেন, এটা কি লাগেন নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হাদিস জানতে হবে, লাগেন এই পৃথিবীকে জানে নাকি সমস্ত হাদিস, উনি যেটা হাদিস পেয়েছেন ওই হাদিসের ফটো দিয়েছেন, আর এক ইমাম যে হাদিস পেয়েছেন উনি ওই হাদিসের ফটো দিয়েছেন, বলে দিয়েছেন যে আমাদের কথা যদি হাদিস করেন বলে দিই হাই বাদ দিবা, ওই একটা হাল হাদিস হওয়া পাবে আমি এই হাদিস পাইলে মান দেওয়া, ওটাই আমার মাঝাব, কারণ হাদিস আর ইমামের কথা দুটো সমান না, কোন দেশ কর্তৃক আসমান জমিন রাসুলের হাদিস পেয়ে গেলে তো কোনো ইমামের কথা মানার কোনো প্রয়োজন নেই। এই জন্য কথা হচ্ছে কি যে এখানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের মানুষ অনেক সময় জানে না, আপনি মনে করছেন এরা মানে সবাই সবকিছু জানে, আপনার মনে করেন আরব মানে সব জানে, জাহেল আছে মশলা মশলা জানে না, আমাদের কাছে জিজ্ঞেস করে অনেক মশলা মশলা বুঝবে না, জানে না, পড়ে নেই, দিন শিখে নেই, এই জন্য দিনের ব্যাপারটা আলাদা। কাজে এখানে যে ভিন্নতা দেখতেছেন, এখানে এখানে এখন আমাদের দেখেন বিদেশি, এখানে সবচেয়ে আমরা যেখানে বাজারে মানুষ করি সবচেয়ে বাইরের মানুষ আমরা বেশি, ভারতের বেশি বিভিন্ন কান্ট্রি, ওরা মাত্র কিছু আছে, ওদের মধ্যে বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কেউ হয়তো স্বামী মাজব মানে, কেউ হয়তো হানাবি মানে, কেউ হয়তো হাম্বালি মানে, কেউ মালিকি মানে। তো কথা হচ্ছে কি যে শেখ মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব তিনি কিন্তু এই সমস্তের বাবাদ করে দেন, হানাবি স্বামী মালিক হাম্বালি, তোমার যেটা বাবাদ ছিল সেটা বলতেছি যে আপনার তাকিদা পরিশোধন। এই জন্য সর্বপ্রথম যেটা কর্মসূচি হলো কি আকিদার পরিশুদ্ধি হতে হবে আমাদের, এবং এই ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, তালাক নিয়ে, হাত উঠা নিয়ে, জোড়া আনি নিয়ে, কত কিছু নিয়ে আজকে কত বান্দা কত ধান্দা আমাদের, কিন্তু আকিদার মাসলে নিয়ে কে চিন্তা করছে না হয়তো, এটা বললাম নাই। এই জন্যে এখানে বাহ্যিক পার্থক্যগুলি এবং শেখ মুহাম্মদ আব্দুল্লাহের দাওয়াতের মধ্যে কোনোই দ্বন্দ্ব নেই। আর কারোর কোনো প্রশ্ন?